ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
তিন মাসেরও বেশি সময় অতিক্রান্ত হবার পরেও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থের কোনো কুলকিনারা হয়নি।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
সিন্ধু সভ্যতা যতটা পুরনো বলে জানা ছিল, আসলে তা আরো প্রাচীন।
এছাড়া থাকবে সাক্ষাৎকার ডক্টর তাসনিম সিদ্দিকীর সাথে।
সন্ত্রাস যে জন্য ঘটে সেই কারণগুলো বন্ধ করা দরকার, এবং যাতে অন্য কেউ মাইগ্রেন্টকে ব্যবহার করতে না পারে এই সন্ত্রাসের কাজে, সেই জন্য মাইগ্রেশনের গতিটাকে স্বাভাবিক গতির ভিতরে নিয়ে আসতে হবে।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। এ সপ্তাহে ভূমধ্যসাগরে তিনটি পৃথক নৌকাডুবিতে 700 বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারায় বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীরা লোক পাচার করার নৌকায় করে ইউরোপে পৌঁছানোর লক্ষ্যে সাগর পাড়ি দেয়। বুধবার পাচারকারীদের যে নৌকো ডুবে যায় তাতে ছিল এদের মধ্যে প্রায় 100 জন। লিবিয়া থেকে একটি নৌযান আসছিল যেটি বৃহস্পতিবার ডুবে যায়। সেই নৌযানের 550 জন যাত্রী এখনও নিখোঁজ। ইটালির পুলিশ দ্বিতীয় নৌযানের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে। সুদানের নাগরিক 28 বছর বয়স্ক ওই ব্যক্তিকে যারা প্রাণে বেঁচেছে তারা ধরিয়ে দেয়। তৃতীয় নৌযানটি শুক্রবার নিমজ্জিত হয়। অজ্ঞাত সংখ্যক আরোহী ছিল ওই নৌযানে। প্রায় 135 জনকে ওই নৌকো থেকে উদ্ধার করা হয়। 45 জনের দেহ উদ্ধার করা হয়। এখনও অনেক যাত্রী নিখোঁজ। এ সম্পর্কে আমাদের অনুষ্ঠানে একটি সাক্ষাৎকার আছে, শুনবেন আশা করি। ইসলামিক স্টেট চরমপন্থীরা শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে বিরোধীদের এক শক্ত ঘাঁটির বিরুদ্ধে আক্রমণ অভিযান চালায়। তুরস্কের সীমান্তের কাছে মারেয়া শহরের ভেতরে সরকার বিরোধী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পোর উত্তরে আইএসের আচমকা আক্রমণে একটা প্রধান সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সড়কটি মারেয়া ও কাছাকাছি বিরোধী শহর আজাজকে সংযোগ করে। শনিবার রাত অবধি সংঘর্ষের বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থা মারিয়ার একটি হাসপাতাল যেটি এখনও টিকে আছে সেটির প্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে শুক্রবার থেকে ওই শহর অবরুদ্ধ এবং হাসপাতাল হুমকির সম্মুখীন। ইরাকি নিরাপত্তা বাহিনী ফালুজা শহর চারদিক থেকে ঘিরে ফেলেছে। ওই শহরের বিরুদ্ধে তারা ব্যাপক আক্রমণ চালাবে, কিন্তু ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত শহরের ভেতরে যে বেসামরিক লোকজন আটকা পড়েছে তাদের জন্য উদ্বেগ ক্রমান্বয়ে বাড়ছে। তিন মাসেরও বেশি হয়ে গেল বাংলাদেশ ব্যাংকের লোপাট হওয়া অর্থের এখনও কোনো কুলকিনারা হল না। রিপোর্ট পাঠিয়েছেন এরই ওপর ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনার কোনো কুলকিনারা হয়নি তিন মাসেরও বেশি সময় পার হওয়ার পরেও। ফিলিপাইনের সিনেট কমিটি 8 কোটি 10 লাখ ডলার উদ্ধারে শুনানি করলেও শেষ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি ছাড়াই ওই শুনানি কাজের ইতি টানার ঘোষণা দেওয়া হয়েছে। সিনেট কমিটির শুনানিতে একজন ক্যাসিনো ব্যবসায়ী প্রায় 1.5 কোটি ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু অর্থ জমাও দিয়েছেন, তবে বাকি অর্থ কোথায় বা এর সাথে কারা কারা জড়িত তার কোনো হদিস মেলেনি। এই অবস্থায় আন্তর্জাতিক সাইবার তদন্তকারীরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থ এবং ভিয়েতনাম এবং অন্য কয়েকটি দেশের আর্থিক প্রতিষ্ঠানের সাইবার হামলার তদন্তে নেমেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশ্লেষকদের জবানিতে বলছে, বাংলাদেশের অর্থ লোপাটের ঘটনাসহ এশীয় অঞ্চলের সাইবার হামলায় উত্তর কোরিয়ার জড়িত থাকার জোর সম্ভাবনা রয়েছে, তবে তদন্তকাজ চলছে বলে এখনই তারা বিস্তারিত কিছু বলেননি। এদিকে বাংলাদেশের লোপাট হওয়া অর্থসহ এ সংক্রান্ত বিষয়ে ইন্টারপোলের উদ্যোগে এক বৈঠক ফিলিপাইনে আগামী মঙ্গলবার শুরু হওয়ার কথা। এই বৈঠকে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলোর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাইবার বিশেষজ্ঞরা যোগ দেবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইঞ্জিন চালিত এক নৌযান ডুবে 5 নারী আনসার সদস্য প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জে। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন এখনো অনেকে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন শেষে নিজ বাড়িতে ফেরার পথে নৌকাডুবিতে পাঁচজন মহিলা আনসার সদস্য মারা গেছেন। শুক্রবার ভোরে কিশোরগঞ্জের মিঠামইনে অতিরিক্ত যাত্রী বোঝাই ওই ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে কুড়ে উঠতে পারলেও কয়েকজন যাত্রী এখনো নিখোঁজ বলে স্থানীয়রা বলছেন। তিনজন মহিলা আনসার সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন,
পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে, মিসিং পার্সনের আর কোন সন্ধান বা কেউ অনুসন্ধান করছে জানা নেই।
নৌকাটিতে সঠিক কতজন যাত্রী ছিলেন এবং কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন ও পুলিশ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সিন্ধু সভ্যতা যতটা পুরনো বলে জানা ছিল আসলে তার প্রাচীন। বিজ্ঞানীরা সম্প্রতি প্রমাণ করেছেন সিন্ধু সভ্যতার বয়স আদতে 8000 বছর। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
এতদিন ধারণা ছিল ভারতের সিন্ধু নদের তীরে হরপ্পা ও মহেঞ্জোদাড়ো সিন্ধু সভ্যতা 5500 বছরের পুরনো, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে আর খড়গপুরের আইআইটির বিজ্ঞানীরা অতি সম্প্রতি প্রমাণ করলেন সিন্ধু সভ্যতার বয়স আদতে 8000 বছর। পৃথিবীর অন্যতম প্রাচীন এই সিন্ধু সভ্যতার ইতিহাস তাই নতুন করে লিখতে হবে। এখন থেকে 3000 বছর আগে কেমন করে সিন্ধু সভ্যতার অবসান হলো তারও কারণ জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রধান কারণ জলবায়ুর বদল। বর্ষার বৃষ্টি কমতে শুরু করলে চাষের ধরন বদল করেও শেষ রক্ষা করা যায়নি। সিন্ধু সভ্যতা নিয়ে তাই আমাদের নতুন নতুন বিষয়ের যেন শেষ নেই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের এক ট্যাক্সি চালক যিনি গত সপ্তাহে আমেরিকার ড্রোন আক্রমণে নিহত হন, তার আত্মীয়রা কোনো নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। আফগান তালেবান নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছিল। নিহত ড্রাইভার মোহাম্মদ আজম তালেবান প্রধান মোল্লা মনসুরকে নিয়ে যাচ্ছিলেন যখন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে তাদের গাড়িতে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে ওই হামলায় দুজনই নিহত হন। প্রত্যন্ত নস্কি জেলা যেখানে 21 মে ওই ক্ষেপণাস্ত্রের হামলা হয়, পুলিশ ওই খবরের সত্যতা যাচাই করেছে যে আজমের আত্মীয়রা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট FIR দায়ের করেছে কোনো নাম উল্লেখ না করে আমেরিকান কর্মকর্তাদের বিরুদ্ধে। রবিবার ইরানের বার্তা মাধ্যমে বলা হচ্ছে যে ইরানিরা এবছর হজ পালন করতে পারবে না, কারণ ইরান সৌদি আরবের সঙ্গে এ বিষয়ে মতৈক্যে পৌঁছতে পারেনি। ইরানা সূত্রে বলা হয় যে সংস্কৃতি ও ইসলামিক নিয়মকানুন বিষয় মন্ত্রী আলী জান্নাতি বলেছেন, ইরানি প্রতিনিধি দল যারা এবছর হজের বিষয়ে আলোচনার জন্য সৌদি আরব যান, তাদের সঙ্গে রিয়াদ যে আচরণ করে তারপরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, সৌদি কর্মকর্তাদের কাছ থেকে জবাবের জন্য আমরা আজ পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু ইরানি প্রতিনিধি দলের সঙ্গে দুই দফার আলোচনায় তাদের যে আচরণ এবং তারা যে প্রতিবন্ধক সৃষ্টি করেছে তাতে ইরানি হজযাত্রীরা এবছর হজ পালন করতে পারবেন না। তিনি বলেন, সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের লিবার্টেরিয়ান পার্টির শত শত প্রতিনিধি রবিবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের মনোনীত প্রার্থীকে বেছে নেবেন। তাদের মনোনীত প্রার্থী আমেরিকার দুটি প্রধান রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে 4 দিনের সম্মেলন শেষে ভোট হবে। রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের যিনি সবচেয়ে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন, তাদের দুজনের জনপ্রিয়তা খুবই কম, তাই লিবার্টেরিয়ানদের মধ্যে এখন দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে। নিউ মেক্সিকোর সাবেক গভর্নর গ্যারি জনসন লিবার্টেরিয়ান দলে এগিয়ে আছেন। মনোনয়নের প্রার্থীদের তালিকায় আছেন 18 জন প্রার্থী। বিশ্ব সংবাদ শেষ হল।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদেই শুনেছেন, কেবল এ সপ্তাহেই ভূমধ্যসাগরে অভিবাসী বোঝাই নৌযান ডুবে কয়েকশো মানুষের প্রাণহানি ঘটেছে। এরকম ঘটনা প্রায়ই ঘটতে দেখা যাচ্ছে, কিন্তু অভিবাসী সমস্যার সমাধান হচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, অভিবাসী সংশ্লিষ্ট গবেষণা সংস্থা রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন প্রফেসর তসনিম সিদ্দিকী। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
ডক্টর তসলিম সিদ্দিকী, আমরা খবরাখবরে দেখতে পাচ্ছি যে শুধু এক সপ্তাহেই, গত এক সপ্তাহেই 700 অভিবাসী সম্ভবত ভূমধ্য সাগরে নৌকো ডুবির কারণে প্রাণ হারিয়েছেন, এবং গত বেশ কিছুদিন যাবত, বেশ কিছু মাস যাবত, বৎসরাধিক কাল যাবত আমরা এ ধরনের মর্মান্তিক সব খবরাখবর শুনে আসছি। মানুষজন আহা উহু করছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, এভাবে চলতেই থাকছে। তো আমরা তো মানব জীবন নিয়ে কথা বলছি, ইট ইনভলভস হিউম্যান লাইফস, তো এটার শেষ পর্যন্ত সুরাহা কীরকমভাবে হতে পারে?
এটা অত্যন্ত দুঃখজনক এবং বিশ্ব মানবতার জন্য এটা খুব লজ্জাজনকও বটে। এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এরা কিন্তু প্রাণ এর সম্পূর্ণ রিস্ক নিয়ে এই দেশগুলোতে যাচ্ছেন, কারণ সেখানে বিভিন্ন ধরনের কর্মের সুযোগ কিন্তু রয়েছে, এবং গ্লোবালাইজেশনের কারণে আজকে আমরা একটা বিশ্বে গ্লোবাল ভিলেজে বাস করছি, এবং উৎপাদনের সমস্ত উপকরণগুলো এমন ভাবে গোছানো যে যেখানে শ্রমিক প্রয়োজন, অথচ আমরা আর্টিফিশিয়ালি বিভিন্ন রকমের বাউন্ডারি অ্যাপ্লাই করে বিভিন্ন এলাকা থেকে মানুষকে যেতে দিচ্ছি না, মূলত তৃতীয় বিশ্বের মানুষগুলোকে যেতে দিচ্ছি না। এর ফলেই কিন্তু তৈরি হয়েছে এই ধরনের যে মানে জীবন নাশের ঘটনাগুলো তৈরি হচ্ছে। তো এখানে আমার মনে হয় আন্তর্জাতিক বিশ্বের কিন্তু নজর দেয়া উচিত, এবং যেটা উচিত যে কিভাবে পুরো চারটা উপকরণকেই আমরা একটা সিস্টেমের ভেতরে আনতে পারি, যাতে মানুষ অভিবাসন করতে পারেন এবং কাজের সুযোগ গ্রহণ করতে পারে।
জি, আপনি এই যে সিস্টেমের কথা বললেন, আমরা দেখতে পাচ্ছি যে অভিবাসনের সঙ্গে অন্যান্য ইস্যুকেও জড়িয়ে ফেলা হচ্ছে, সংশ্লিষ্ট করা হচ্ছে, অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে, অনেক ক্ষেত্রেই অনিচ্ছাকৃতভাবে হচ্ছে। যেমন অভিবাসনের সঙ্গে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সংশ্লিষ্টতি নিয়ে আসা হচ্ছে, শ্রমিক কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে সন্ত্রাসের সঙ্গে এটাকে জড়ানো হচ্ছে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা অভিযান চলছে, প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পর্ব চলছে, তো সেখানেও এই বিষয়টি বারবার উঠে এসেছে, উঠে আসছে যে এই সব অভিবাসীদের সঙ্গে হয়তো সন্ত্রাসীরা চলে আসবে, সন্ত্রাসীদের আটকাতে হবে, তাতে করে মূল বিষয়টা বারবার ব্যাহত হচ্ছে।
আপনি ঠিকই বলেছেন যে আমরা ক্রমান্বয়ে কিন্তু অভিবাসনকে সিকিউরিটাইজ করছি, একে একটা সিকিউরিটি থ্রেট হিসেবে প্রতিপন্ন করতে পারলে আমাদের যে মনের ভেতরে যে অ্যান্টি মাইগ্রেন্ট যে সাইকিটা কাজ করে, আমাদের ভেতরে যে রেসিজম রয়েছে, আমাদের ভিতরে যে জেনোফোবিয়া রয়েছে, এগুলোর কারণে আমরা বিভিন্ন গোষ্ঠীকে আদার্স হিসেবে দেখতে ভালোবাসি, এবং তার ঘাড়ে যদি দোষ চাপিয়ে দিতে পারি যে সে হচ্ছে সন্ত্রাসী, সে হচ্ছে এখানে এসে খারাপ কাজ করে, অথবা সে বিভিন্ন রকমের সিভিক অ্যামিনিটিস অপব্যবহার করে, এই কথাগুলো বলতে পারলে তাহলে তাদেরকে ঢুকতে না দেয়াটাকে জাস্টিফাই করা যায়। এ কারণেই আমরা দেখছি উন্নত বিশ্বে, এমনকি আমরাও একই কাজ করি, আমরা ভারতের সঙ্গে আমাদের এই ধরনের ব্যাপার ঘটেছে, বিভিন্ন সময় আমাদের ইনফিল্ট্রেটর বলা হয়েছে, আজকে রোহিঙ্গা রেফিউজিদেরকেও আমরা চিহ্নিত করছি অ্যাজ ইনফিল্ট্রেটার্স, এবং সকল রকম অসুবিধার কারণ তারা এসব বলছি। এগুলো আসলে রাষ্ট্রকেন্দ্রিক যে জেনোফোবিয়া এবং মানুষের ভেতরে এটা ঢোকানোরই একটা প্রক্রিয়া। এটা আসলে আমাদের যে আসল কাজ, আসল কাজ হচ্ছে বৈশ্বিক যে অর্থনীতির উন্নয়ন, এবং সেই উন্নয়নের ধারাটা সবার মধ্যে পৌঁছে দেয়া। এই অ্যান্টি মাইগ্রেন্ট সাইকি কিন্তু আসলে সেই উন্নয়নকেই ব্যাহত করে। আমরা জানি যে পুরো বিশ্ব জুড়ে যে ডেভেলপমেন্ট, এটা কোনো অবস্থাই সম্ভব হবে না যদি না আমরা মাইগ্রেন্টরা কাজ না করতে পারেন। মাইগ্রেন্টরা কাজ করছেন, তাদেরকে অল্প পয়সায় কাজ করানো যাচ্ছে, যেহেতু আমরা তাদেরকে একটা ইরেগুলার প্রক্রিয়ার ভেতরে আনার ব্যবস্থাটাকে চালু রাখছি। আমাদের এই বিষয়গুলোতে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, UNHCR রয়েছে, এদের সবারই কিন্তু দায়িত্ব রয়েছে এই জেনোফোবিয়ার দিকগুলো তুলে ধরে, এই মাইগ্রেশনটা যে কত প্রয়োজন, কতটা ডেভেলপমেন্টের সহায়ক, এই সাইকোলজিটাকে কন্টিনিউয়াসলি সবার ভেতরে ছড়িয়ে দেয়া এই অবস্থা থেকে বের হওয়ার জন্য।
আপনি সঠিকভাবেই উল্লেখ করেছেন যে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পশ্চিমা বিশ্বের এখনো বহু দেশ আছে যাদের অভিবাসীদের প্রয়োজন, শ্রমিকের প্রয়োজন, এবং পৃথিবীতে বহু দেশ এরকম আছে, উন্নয়নকামী দেশ, বিকাশমুখী দেশ, যেখান থেকে শ্রমিকদের প্রয়োজন এ সমস্ত কর্মসংস্থান খুঁজে পাওয়া। অথচ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি, ইসলামিক স্টেট, তাদের উত্থান, এই সব কিছু মিলিয়ে অশান্ত পরিস্থিতিতে এই কর্মকাণ্ড একদিকে যেমন ব্যাহত হচ্ছে, দুঃখী মানুষের, শ্রমিক সাধারণের কর্মসংস্থানের দরজাগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে।
মানে এই যে পুরো যে ডাবল স্ট্যান্ডার্ড, এখান থেকে বেরোতে হবে। মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো আমরা যেভাবে তৈরি করেছি, এই তৈরি করায় কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা যেগুলোকে আনসেটল করেছি, যদি আমি গাদ্দাফি বলি, যদি আমি যা কিছু এইদিকে যতগুলো জায়গাকে আমরা কিন্তু আনসেটল করেছি, এবং এইটারই ফলশ্রুতিতে এখন মাইগ্রেশন আসছে। তাহলে মূল দায়ভারটা যাদের, তারা যদি তাদের এই আচরণগুলো বন্ধ না করেন, বিভিন্ন জায়গায় ন্যাশনাল ইন্টারেস্টের নামে, ন্যাশনাল সিকিউরিটির নামে তারা যে কাজগুলো করেন সেগুলো যদি বন্ধ না করেন, তাহলে এইটার প্রতিফলন আবার তাদের উপরে গিয়েই কিন্তু পড়ে। তাহলে তারাই কিন্তু একটা সহজ প্রক্রিয়াকে বিকৃত করেন তাদের বিভিন্ন রকমের আন্তর্জাতিক কার্যক্রমের মাধ্যমে। তাহলে সেই জায়গাটায় আমাদের সবাইকে বুঝতে হবে, সবাইকে ভাবতে হবে যে এই রিপারকেশনগুলো অ্যাভয়েড করার জন্য আমরা যদি পিপলের মুক্তি চাই, তাহলে সেটা পিপলের হাতেই ছেড়ে দেওয়া দরকার। ওয়েস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে আনরেস্টগুলি, সেইগুলোকে কিন্তু মানে অন্যভাবে নিয়ন্ত্রণের ভিতরে আনা দরকার। মাইগ্রেন্ট সন্ত্রাসী নন, সন্ত্রাস যে জন্য ঘটে সেই কারণগুলো বন্ধ করা দরকার, এবং যাতে অন্য কেউ মাইগ্রেন্টকে ব্যবহার করতে না পারে এই সন্ত্রাসের কাজে, সেই জন্য মাইগ্রেশনের গতিটাকে স্বাভাবিক গতির ভিতরে নিয়ে আসতে হবে।
আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কথা বলা যেতে পারে, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর তসনিম সিদ্দিকী, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
তিন সন্তানের জননী নাদিয়া হোসেন ব্রিটেনের একটি রন্ধন প্রতিযোগিতা জেতার পর থেকে সেদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার সম্পর্কে জানাচ্ছেন লন্ডন থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
নাদিয়া হোসেন এখন একটি বিখ্যাত নাম। ব্রিটেনের রানী এলিজাবেথের জন্য কেক বানিয়ে রাতারাতি খ্যাতি পেয়ে যান এই ব্রিটিশ বাংলাদেশি। নামকরা ম্যাগাজিনের প্রচ্ছদ কাহিনীতে নাদিয়া এখন শীর্ষে। শুধু ব্রিটেনে নয়, সারা বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এখন তার নামের সাথে যুক্ত হয়েছে কলামনিস্ট লেখিকা পরিচয়। নিয়মিত কলাম লিখছেন দ্য টাইমস ম্যাগাজিন ও এসেন্সিয়াল ম্যাগাজিনে। বিবিসি ছাড়াও প্রকাশনা সংস্থা পেঙ্গুইন, র্যান্ডম হাউস, হোল্ডার চিলড্রেন্স বুকস ও হ্যারলেকুইনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দ্য ওয়ান শোতে নিয়মিত সাংবাদিক হিসেবে কাজ করছেন। লুজ ওমেন নামের একটি টিভি শোতে তিনি প্যানেল অতিথি। নাদিয়া নিজেই বলছেন এটা তার কল্পনার মধ্যেও ছিল না। নাদিয়া হোসেনের জন্ম ব্রিটেনের লুটনে 1984 সালের 25শে ডিসেম্বর। তিন সন্তানের জননী নাদিয়া স্কুল পর্যায়ে রান্নার মৌলিক দক্ষতা অর্জনের বিষয়ে পড়াশোনা করেন। গত বছর অনুষ্ঠিত দ্য গ্রেট ব্রিটেন বেক অফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি রীতিমতো তাক লাগিয়ে দেন। এই প্রতিযোগিতায় টেলিভিশনের মাধ্যমে উপভোগ করেন 1,50,00,000 বেশি দর্শক। তার মুখের অভিব্যক্তি, তার সরলতা মানুষকে কাছে টেনে নেয়। তার প্রশংসা আসে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পক্ষ থেকেও। নিজের প্রতি বিশ্বাস আর চেষ্টা থাকলে যে সফল হওয়া যায় তার প্রমাণ দেখেছেন নাদিয়া হোসেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
এবারে রয়েছে ভয়েস অব আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত স্বাস্থ্য প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে সেটি পরিবেশন করছেন আঙ্গুন নাহার মন্টি।
প্লেন প্যাকেজিং তামাক নিয়ন্ত্রণে আগামী দিন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে 31 মে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস 2016। তামাকের ব্যবহার কমাতে প্লেন প্যাকেজিং অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। এর মাধ্যমে তামাকের মোড়ক ব্যবহারকারীর কাছে আকর্ষণহীন করে তোলা হয়। এই পদ্ধতিতে তামাক ও তামাকজাত পণ্যের প্যাকেট বা কৌটার গায়ে কোনো প্রকার প্রচারণামূলক ও বিভ্রান্তিকর শব্দ ব্যবহারের সুযোগ থাকে না, যা ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি FTC-র 11 ও 13 ধারা অনুযায়ী প্লেন প্যাকেজিং প্রবর্তনের নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত একমাত্র অস্ট্রেলিয়া এই পদ্ধতি চালু করতে সক্ষম হয়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশও প্লেন প্যাকেজিং প্রবর্তনের পথে প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ সৈয়দ মাহফুজুল হক বলেন,
বাংলাদেশ ইতিমধ্যে তামাক নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। 2005 সালে তামাক নিয়ন্ত্রণ আইন জারি হয়েছে। 2013 সালে এই আইনটি অ্যামেন্ড করে আরো শক্ত করা হয়েছে। সরকার, সিভিল সোসাইটি, NGO, UN বডি সবার সম্মিলিত প্রচেষ্টা ইতিমধ্যেই সুফল দিতে শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশে তামাক ব্যবহারের হার ইতিমধ্যেই কমতে শুরু করেছে। তবে তামাক নিয়ন্ত্রণে যে কৌশলগুলো আছে তার একটা হচ্ছে তামাকজাত পণ্যের প্যাকেটে সচিত্র সতর্কবাণী। গত মার্চ 2016 থেকে তামাকজাত পণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী আসা শুরু হয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই তামাক চাষের কারণে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে এবং তামাক সেবনের কারণে অনেক মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যাচ্ছেন। তাই তামাক প্রতিরোধের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তামাকজাত পণ্যে প্লেন প্যাকেজিং এর ব্যাপারে কাজ করছে বাংলাদেশ। এ প্রসঙ্গে সৈয়দ মাহফুজুল হক বলেন,
পৃথিবীর যে সমস্ত দেশ প্লেন প্যাকেজিং চালু করতে গিয়েছে সেখানে সবচেয়ে বড় বাধা ছিল ইন্ডাস্ট্রি। বাংলাদেশ যখনই প্লেন প্যাকেজিং চালু করতে চেষ্টা করবে সবচেয়ে বড় বাধা আসবে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। আমরা আশা করি বাংলাদেশ হবে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম দেশ যারা প্লেন প্যাকেজিং চালু করবে।
বাংলাদেশে তামাকজাত পণ্যে প্লেন প্যাকেজিং চালু করার জন্য সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এদিকে 2040 সালের মধ্যে তামাক মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্য দিয়ে ইতিমধ্যে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ব্যক্ত করেছে সরকার। এখন এই পথে একটি দৃঢ় পদক্ষেপ হবে প্লেন প্যাকেজিং চালু করা। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
আমেরিকান সংস্থা কন্ট্যুর গ্লোবালের নিউ কিবুয়াট 25 মেগাওয়াট মিথেন গ্যাস টু পাওয়ার প্ল্যান্টের সৌজন্যে রাওয়ান্ডায় জ্বালানি সরবরাহ সমৃদ্ধ হয়েছে। 18 মে কিবুয়েতে কিবুয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দানকালে রাওয়ান্ডায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিকা বার্কস রাগলস বিদ্যুৎ প্রকল্পটির সম্পাদন এবং বাণিজ্যিকভাবে সফল হবার জন্য কন্ট্যুর গ্লোবালকে স্বাগত জানান। তিনি বলেন, প্রায় 45,000 রাওয়ান্ডার ঘরবাড়িতে আলো পৌঁছাতে সংস্থাটি কারিগরি এবং ধারাবাহিকতার এক উজ্জ্বল নজির স্থাপন করেছে। রাষ্ট্রদূত বার্কস রাগলস রিপাবলিক অব রাওয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, অবকাঠামো মন্ত্রী জেমস মাসুনি এবং কন্ট্যুর গ্লোবালের CEO ও প্রেসিডেন্ট জোসেফ ব্র্যান সহ সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। লেক কিবু থেকে আহরিত মিথেন গ্যাস বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস থেকে জ্বালানি প্রকল্পের মাধ্যমে সম্পন্ন করে কন্ট্যুর গ্লোবাল সংস্থাটি ভবিষ্যতে আরও বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে রাওয়ান্ডায় আরও বেশি জ্বালানি সরবরাহ করতে সক্ষম হবে। এমনি অন্যতম একটি প্রকল্প হচ্ছে কন্ট্যুর গ্লোবালের নিজস্ব অর্থায়নে কিবুয়াট ফেজ 2 সম্প্রসারণ, যা রাওয়ান্ডার বৈদ্যুতিক গ্রিডে আরও অতিরিক্ত 75 মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন করবে। আরও অতিরিক্ত 150,000 ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহে যা হবে পর্যাপ্ত এবং বর্তমানের ক্ষমতা তাতে আরও 50% বৃদ্ধি পাবে। রাষ্ট্রদূত বার্ক স্ট্রাগলস বলেন, বিজ্ঞান ও কারিগরি কর্মসূচি একত্রে বড় ধরনের অবদান রাখতে পারে। কন্টুর গ্লোবালের উদ্যোগের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে রওয়ান্ডা এবং পার্শ্ববর্তী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অন্যান্য সংস্থার পক্ষে ঝুঁকি কমানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে প্রকল্পগুলির অর্থায়নের খরচ তাতে কমে যাবে, কারণ অনলাইন মারফত সস্তায় জ্বালানি উৎসের প্রকল্পগুলি কেনা সম্ভব হবে। রাষ্ট্রদূত বার্ক স্ট্রাগলস বলেন, তার কথায়, রওয়ান্ডার জনগণকে বিদ্যুৎ দিয়েই আমরা সহায়তা করছি না, কি করে এসব বাতির সদ্ব্যবহার করা যায় তার প্রশিক্ষণ দিচ্ছি। তাদের নিজ নিজ সম্প্রদায়ে চাকুরির সৃষ্টির লক্ষ্যে তাদেরকে অভিজ্ঞতা এবং যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করে তুলছি, যাতে করে তারা নতুন এক ভবিষ্যৎ গড়তে পারেন। পরিশেষে রাষ্ট্রদূত আরও বলেন, তিনি আশা করেন যুক্তরাষ্ট্রের আরও অনেক সংস্থা রাউন্ডার জনগণের কাছে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে উদ্ভাবনী প্রকল্পে রাউন্ডার অংশীদার সংস্থাগুলির সঙ্গে কাজ করে যাবে, যা আটলান্টিকের উভয় প্রান্তে চাকুরির সুযোগ সৃষ্টি করবে।
শুনছিলেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
এই সপ্তাহে ভূমধ্যসাগরে তিনটি পৃথক নৌকাডুবিতে 700 বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারায় বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীরা লোক পাচার করার নৌকোয় করে ইউরোপে পৌঁছানোর লক্ষ্যে সাগর পাড়ি দেয়। বুধবার পাচারকারীদের যে নৌকো ডুবে যায় তাতে ছিল এদের মধ্যে প্রায় 100 জন। লিবিয়া থেকে একটি নৌযান আসছিল যেটি বৃহস্পতিবার ডুবে যায়। সেই নৌযানে 550 জন যাত্রী এখনও নিখোঁজ। ইটালির পুলিশ দ্বিতীয় নৌযানের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে। সুদানের নাগরিক 28 বছর বয়স্ক ওই ব্যক্তিকে যারা প্রাণে বেঁচেছে তারা ধরিয়ে দেয়। তৃতীয় নৌযানটি শুক্রবার নিমজ্জিত হয়। অজ্ঞাত সংখ্যক আরোহী ছিল ওই নৌযানে। প্রায় 135 জনকে ওই নৌকো থেকে উদ্ধার করা হয়। 45 জনের দেহ উদ্ধার করা হয়। এখনও অনেক যাত্রী নিখোঁজ। ইসলামিক স্টেট চরমপন্থীরা শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে বিরোধীদের এক শক্ত ঘাঁটির বিরুদ্ধে আক্রমণ অভিযান চালায়। তুরস্কের সীমান্তের কাছে মারিয়া শহরের ভেতরে সরকার বিরোধী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পোর উত্তরে আইএসের আচমকা আক্রমণে একটা প্রধান সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সড়কটি মারিয়া ও কাছাকাছি বিরোধী শহর আজাজকে সংযোগ করে। শনিবার রাত অবধি সংঘর্ষের বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থা মারিয়ার একটি হাসপাতাল যেটি এখনও টিকে আছে সেটির প্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে শুক্রবার থেকে ওই শহর অবরুদ্ধ এবং হাসপাতাল হুমকির সম্মুখীন। ইরাকি নিরাপত্তা বাহিনী ফালুজা শহর চারদিক থেকে ঘিরে ফেলেছে। ওই শহরের বিরুদ্ধে তারা ব্যাপক আক্রমণ চালাবে, কিন্তু ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত শহরের ভেতরে যে বেসামরিক লোকজন আটকা পড়েছে তাদের জন্য উদ্বেগ ক্রমান্বয়ে বাড়ছে। ইরাকি বিশেষ বাহিনীর এক সৈনিক মোহাম্মদ এই শর্তে যে তার পুরো নাম প্রকাশ করা হবে না বলেছেন, আইএস রাস্তায় বোমা পেতে রেখেছে এবং আত্মঘাতী বোমা হামলাকারী ব্যবহার করছে। পাকিস্তানের এক ট্যাক্সি চালক যিনি গত সপ্তাহে আমেরিকান ড্রোন আক্রমণে নিহত হন, তার আত্মীয়রা কোনো নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। আফগান তালেবান নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছিল। নিহত ড্রাইভার মোহাম্মদ আজম তালেবান প্রধান মোল্লা মনসুরকে নিয়ে যাচ্ছিলেন যখন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে তাদের গাড়িতে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে ওই হামলায় দুজনই নিহত হন।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন নাশওয়ান কালী। যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.